আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رائح جنات کو دکھاتا ہے یہ دینی مدرسہ ہم کو دوزخ سے بچاتا بچاتا ہے یہ دینی مدرسہ کفر و باطل کو مٹاتا شرک و بدعت کفر و باطل کو مٹاتا شرک و بدعت کو ہٹاتا ہے یہ دینی مدرسہ مولانا ہے حفظ قرآن مولانا ہے حفظ قرآن حفظ کرنا چاہیے حافظ و قاری بناتا حافظ و قاری بناتا ہے دینی مدرسہ کفر و باطل کو مٹاتا راہ جنت کو دکھاتا شرک و بدعت کو ہٹاتا ہے یہ دینی مدرسہ اللہم آمین اللہ پاکر اشیش مہربانی تے چکلہ مندی پور پرستاوی تو سلافیہ حمدیہ مدرسہ و ایتیم خانہ میدانے سلافیہ حمدیہ مدرسہ و ایتیم خانہ مندی پور چکلہ رد دوگے آئی تو بیا اسلامی جلسہ جگ دان کلار شجوگ دی اللہ پاک ہم دیکھے دان کر لین تاری برگاہی جانے شکریہ الحمدللہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پرتی جانے اگنیت اشنکھ درود و سلام اللہم صلی علی محمد و علی آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عجك আসলের সালাতের পরেও আমি আমার বাসায় ঢাকায় আসরের পরে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে মনে মনে ভাবলাম যে টিআর গাড়ি খুব তাড়াতাড়ি যায়, টিআর গাড়িতে চললে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। দৌড়িয়ে গেলাম টিআর গাড়ি ধরার জন্য, কিন্তু গাড়িটি ধরতে পারলাম না, চলে এলো। পিছে পিছে এসআর গাড়িতে চলে আসতে আসতেই যমুনা ব্রিজ পার হওয়ার পরে দেখি টিআর গাড়ি তছনছ হয়ে রয়েছে। ইন্ডিকেটর লাইটটা তখনও জ্বলছে পিছনে। ইমানদার ব্যক্তির কাজ হলো তাকদীরকে মেনে নেওয়া। তাকদীরের ভালো মন্দ অকপটে মেনে নেওয়াটা হলো ইমানদার ব্যক্তির কাজ। ইমানের একটি রুকন হলো তাকদীরের ভালো মন্দ সব কিছুকে হাসি মুখে
মেনে নেওয়া,
বরণ করে নেওয়া। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, আমরা যে কোনো অবস্থার প্রেক্ষাপটে আল্লাহর ফয়সালাকে হাসি মুখে মেনে নিব, তাহলে আমাদের ইমানের পরিচয় পাওয়া যাবে। আল্লাহর ফয়সালার উপরে যদি আমরা মন্তব্য করি, তাহলে সেখানে আমাদের ইমানের ঘাটতি হয়ে যাবে। আজকে লম্বা আলোচনা করার সুযোগ নাই, কারণ পিছনে আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যাদের আলোচনা আপনারা শুনবেন। আমি প্রথম একটি প্রশ্ন দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। দুনিয়াতে অশান্তি কেন, শান্তি কমে গেল কেন? শফিকুল জাগরণী তার জাগরণীর মধ্যে বলে গেছেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। শান্তি পাওয়া যায় না কেন, তার অনেক কারণ উল্লেখ করেছে। তা আমি হাদিস থেকে একটি কারণ আপনাদেরকে উল্লেখ করতে চাই। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহ নবী বলেন, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে 10 বার রহমত নাযিল করা হবে। একবার দরুদ পড়লে কয়বার রহমত?
10 বার।
আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ দিলে শোল মাছ পাওয়া যায়, শোল মাছ বড়শিতে কাটলে বিরাট বোয়াল মাছ পাওয়া যায়, ঠিক না বেটি? আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, পুঁটি দিলে শোল মাছ পাওয়া যায়, শোল মাছ দিলে বোয়াল মাছ পাওয়া যায়। দরুদটা কি জিনিস? দরুদ হলো শান্তির জন্য, নবীর নবীর উপরে শান্তির জন্য দরখাস্ত করা। আমি যদি বলি যে এই যে সভাপতি সাহেবকে দেন, এদি এইদিকে ওনার পাতে গোস্ত কম আছে, এখানে দেন এখানে দেন, তো যিনি খাজানদার উনি চিন্তা করে দেখবেন যে যিনি বলছেন ওনার কাছেও তো নাই। সভাপতিকে তো সবাই দিচ্ছে, কিন্তু আমাকে কেউ দেয় না। তা আমি বললাম সভাপতিকে দেন, সভাপতিকে দেন বললেই এবার খাজানদার আমাকে দিল, তাই না? আমি কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শান্তি বর্ষণ করো। নবীর কি শান্তির ঠিকানা? নবীর কি শান্তির দরকার? বলেন কথা বলেন, নবীর কি শান্তির দরকার? নবী কি অশান্তিতে আছে? তো নবীর উপরে শান্তির কথা আমি কেন বলি? আমার উপরে শান্তি পাওয়ার জন্য আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, তার উপরে 10 বার রহমত নাযিল হয়। একবার বললে কয়বার রহমত নাযিল হয়? বাংলাদেশের 15 কোটি মানুষ যদি একবার দরুদ পড়ে, তাহলে 150 কোটি বার রহমত বাংলার মাটিতে নাযিল হবে। বাংলাদেশের 15 কোটি মানুষ যদি একবার করে দরুদ জেলি পড়ে, তাহলে কতবার রহমত দেশের মাটিতে নাযিল হবে? 150 কোটি বার রহমত নাযিল হবে। রহমতের পথ বন্ধ করেছে শেখ সাদির কবিতা। রহমতের পথ কি দিয়ে বন্ধ হয়েছে? শেখ সাদির কবিতা। বালাগাল নলা বেকামালিহি kasafat tujabi jamalihi hasunat jamiu khisalihi sallu alaihi wa alihi. Balaga mane puslin ola mane uchchashone ke puslen uchchashone kotha bolen ke puslen
nobi
nobi ke nobi puslen na allah pusalen
allah pusalen
eta ki shirik na tauhid
shirik
ধরে বলে শিরিক না তাওহীদ
শিরিক
শেখ সাদির কবিতার প্রথম শব্দই শিরিক শিরিক দিয়ে শুরু হলো ৩০,০০০ টাকা দামের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিরাট বক্তা
খেতে লাই করেছে
কত হাজার দাম
৩০,০০০
৩০,০০০ টাকার দাম এক রাতে ১৩ ঘন্টা মিথ্যা কাহিনী বলবে তাই আন্তর্জাতিক হইলাম তারপরেতে হইলাম আমি বড় মাওলানা বেদাতে হাসানা বেদাতে সাইয়া শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া শেখ সাদির কবিতার শুরুতে কি তাওহীদ না শেখ
শেখ
আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতাহু আল্লাহ জানেন কাউকে রেসালত দিবেন আর কাকে রেসালত না দিবেন আল্লাহ যাকে রাসুল বানান তিনি রাসুল হন নির্বাচন করে টাকা খরচ করে কোন কলেজে পড়লে রাসুল হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হওয়া যায় নবী রাসুল হওয়ার জন্য কোন কলেজ আছে
না
কোন ব্যবস্থা আছে দেশে আল্লাহ যাকে রাসুল বানান তিনি রাসুল হন কিন্তু শেখ সাদি বললেন বালাগাল বোলা আবে কামালি আলেম ওলামা আছেন জ্ঞানীগুলি লোক আছেন একটু ব্যাকরণগত দিক দিয়ে আমি কথাটা একটু বিশ্লেষণ বালাগাল বোলা উচ্চ আসনে পৌঁছলেন একা একাই পৌঁছলেন কে পুষলেন
নবী
একা একা পুষলেন তাকে পৌঁছানো হয়নি আল্লাহ নবীকে পৌঁছান নাই নবী একা পৌঁছেছেন এলে লাভেন অকর্ম ক্রিয়া বারা গেল লাভে কামালি বক্তৃতার শুরুতে দরুদ না পড়ে শেখ সাদির কবিতা পড়লেন দরুদ পড়লে দরবার রহমত নাজিল হতো শেখ সাদির কবিতা ১,০০,০০০ বার পড়লেও একবার রহমত নাজিল হবে কোন আলেম বলতে পারবেন না বাংলাদেশ এই কেতাবটার নাম কি কোরআন বলে
আল কোরআন
কোরআন শরীফ সহিহ নুরানি কোরআন শরীফ বলেন শরীফ তাহলে জৈব নুরানি কোরআন শরীফ
আছে
আছে কোরআন শরীফের আবার শহীদ হইতে কি আছে আর এখানে লিখতে ভাঙছেন কেন এখানে লিখতে না শহীদ নুরানি কোরআন শরীফ একজন এক লোক বলছিলেন যে মাদানী সাহেব কোরআন শরীফ আর কোরআন মজিদের পার্থক্য কি তা আমি বললাম যে আপনার নাম কি বলে আমার নাম সেলিম আমি যদি আপনাকে ইডিয়েট বলি তো পার্থক্য কি আমি ইডিয়েট বলবেন কি ইডিয়েট একটা গালি আমার বাপ মা আকিকা দিয়ে আমার নাম রেখেছে সেলিম কেউ সেলিম থাকলে ভাই মাফ করবেন আমার বাপ মা আমার আকিকা দিয়ে নাম রাখছে সেলিম তা আপনি নাম বদলিয়ে ইডিয়েট রাখবেন কেন আল্লাহর কালামে আল্লাহ বললেন কোরআনুন হাকিম কোরআনুন মাজিদ কোরআনুন কারিম এত নাম আল্লাহ পাক দিলেন কোনটা তোমার পছন্দ হলো না তোমার মন মতো নাম রেখে দিলে আল্লাহর কালামে তোমার মতো দাগাবার লোক দুনিয়ায় কম আছে 786 লিখলে কি হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ ডিজিটাল ছোট্ট নাম হলো
ডিজিটাল
সংক্ষিপ্ত কি হলো 786 50,000 বার বলে তুমি মুরগি জব করে মুরগি হারাম না হারাম
হারাম
50,000 বার মুরগি যদি জব করে 786 দিয়ে মুরগি হারাম না হারাম
হারাম
তাহলে কে বানালো 786 786 হলো বিসমিল্লাহ আর আল্লাহর নাম খোদা খোদা বলে নামাজ শুরু করে নামাজ হবে খোদা আকবার বলে নামাজ শুরু করে নামাজ হবে
না
হবে না আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি
সুবহানাল্লাহ
786 হলো বিসমিল্লাহ মার্ক বিসমিল্লাহির রহমানির রহিম এই যে 19টা অক্ষর আছে 19টা অক্ষরের আবজাদি আর মান আছে প্রত্যেকটা অক্ষরের আবজাদি আর মান আছে আলিফ হলো এক বা হলো দুই জিম হলো তিন দাল হলো চার এরকম আবজাদি আর মান আছে সেই নাম্বার গণনা করে 786 হলো এই 19টা অক্ষরের মান এই জন্য বিসমিল্লাহ মানে একটাই হবে এখন যদি ধরুন যে আল্লাহু আকবার মানাতে আল্লাহু আকবারের মান নির্ণয় করলে আযান 420 হলো তো একজন লোক 420 বলে নামাজ শুরু করে 420 আউযু বিল্লাহ হলো 626 বিসমিল্লাহ হলো 786 1832 হলো সূরা ফাতিহা 912 হলো সূরা ইখলাস 320 হলো আসসালামু আলাইকুম 320 আসসালামু আলাইকুম নামাজ হবে না বাকি
না বাকি
কে বানালে এগুলি মেডিন বাংলাদেশ
মেডিন বাংলাদেশ
বলতেছিলাম শেখ সাজি রহমাতুল্লাহ আলাইহি জ্ঞানী মানুষ আলেম মানুষ কিন্তু আলেম যতবারই হোক না কেন রসুলের চেয়ে বড় আলেম নন সাহাবিদের চেয়ে বড় আলেম নন মর্যাদা যতই থাকুক রসুলের চেয়ে বেশি মর্যাদা মান নন শেখ সাদি কবিতা লিখে গেলেন শেখ সাদির কবিতা এসে আমার দরুদের 12:30 বাজালো ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আয়াত বানাবেন শিখাল দরুদ পড়ল শেখ সাদির শিখানো তার মধ্যে শিরিক ভরপুর শিরিকপূর্ণ দরুদ আপনার কবিতা পড়া হলো শেখ সাদি রহমাতুল্লাহ কবিতাটা পড়ে শেষ করলাম বালাগাল ওলা বে কামালিহি কাসাবাত দুজা বি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি তিনটা পায়ার বলার পরে শেষ কালে গিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি ও দুনিয়ার মানুষেরা শোনো নবীর উপরে দরুদ পড়ো আর নবীর পরিবারের উপরে দরুদ পড়ো শেখ সাদি দরুদ নিজে পড়লেন না তার কবিতা মধ্যে শেখ সাদি দরুদ পড়ার জন্য আমাদেরকে আহ্বান জানালেন শেষ কথায় তিনি বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি তোমরা সবাই দরুদ পড়ো নবীর উপরে নবীর পরিবারের উপরে শেখ সাদী পড়তে বলে মরে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ৩০,০০০ টাকা দামের বক্তা, তিনিও তার বক্তৃতার মধ্যে বললেন, সাল্লু আলাইহি, তোমরাই পড়ো আমরা না হয় নাই বললাম। শ্রোতারা বলল, সাল্লু আলাইহি ওয়ালিহি, ও বক্তা ৩০,০০০ তুমি খেয়েছো, তোর যদি পড়ার দরকার তুমি পড়ো না হয় আমরা নাই বললাম। একজন আর একজনে বলছে, সাল্লু 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 মানে পড়ো পড়ো পড়ো। শেখ সাদী পড়ো বলে মরে গেলেন, তারপরে বক্তা বললেন সাল্লু, বক্তার দেখা দেখি জনগণ বলছে সাল্লু। তাহলে দরুদ পড়বে কে? দরুদ কে পড়বে বলে?
হাসি কি
আল্লাহ আকবার। সভাপতি সাহেব বলছেন দরুদ পড়বে আলা দিতে না। কিছুদিন আগে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন, কিছুদিন আগে রাজবাড়ি থেকে এক মুফতি এসেছে। কোথায় আসছেন মুফতি?
রাজবাড়ি।
রাজবাড়ি থেকে মুফতি আসছেন ঢাকায়। দুইজন আমাদের আলেমের সাথে বাহাস করার জন্য, একজন হলেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আর একজন হলো আমানুল্লাহ বিন ইসমাইল।
ও বাবা,
দুইজনের সামনে বসে মুফতি সাহেব বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, তার দলিল কি? আমরা দলিল দিলাম, বললাম লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজের কল্পনাই করা যায় না। মুফতি সাহেব তৎক্ষণাৎ করে বলছেন যে এই সূরা এই হাদিসের মধ্যে তো মুক্তাদির নাম তো নবী বলেননি। নবী কি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া মুক্তাদি সালাত হয় না? মুফতি সাহেবের প্রশ্নটা বুঝতে পারতেছেন? বলেন নবী তো বলেন নাই যে সূরা ফাতিহা ছাড়া মুক্তাদির নামাজ হয় না। নবী যেহেতু মুক্তাদির নাম বলেন নাই, অতএব মুক্তাদি যদি ইমামের পিছনে পড়ে তখন সূরা ফাতিহা না পড়লেও চলবে। তা আমরা বললাম যে ঠিক কথা বলেছেন মুফতি সাহেব, নবী বলেন নাই যে সূরা ফাতিহা ছাড়া মুক্তাদির নামাজ হয় না, অতএব মুক্তাদি না পড়লেও চলবে। মুফতি সাহেব, মুক্তাদির নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না নবী বলেন নাই, তবে ইমামের নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না নবী বলেছেন। নবী কি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া ইমামের নামাজ হয় না? ওই ইমামের নামও তো বলে নাই। তাহলে মুক্তাদির নাম যদি না বলে তাহলে মুক্তাদি না পড়লেও চলবে, ইমামের নাম বলে নাই তো ইমাম না পড়লেও
চলবে
চলবে। ধানের খাটের উপর দিয়ে কারা নামাজ পড়, সূরা ফাতিহা পড়বে, আর ইমাম মুক্তাদি নামাজ পড়বে, কথা ঠিক আছে না? সূরা ফাতিহা কে পড়ে দিবে? সজে কারা সজে কারা বলো যে তুমি সূরা ফাতিহা পড়ে দাও, কারণ মুক্তাদির নাম বলে নাই দেখে মুক্তাদি পড়বে না, ইমামের নাম বলে নাই দেখে ইমাম পড়বে না। এবার কে পড়বে? বলেন কি অবস্থা? শেখ সাদী বলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, আমি শেখ সাদী না হয় নাই বললাম। বক্তা বলছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, আমি বক্তা মানুষ না হয় চাই খেলাম। জনগণ বলছে সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা যারা বেদুত বসে আছো তোমরাই পড়ো, আমরা না হয় নাই বললাম। তোমরা তো পড়লেই পয়সা পাবে, আমার তার পয়সা নাই। শ্রোতাদের পয়সা আছে নাকি? তো শ্রোতাদেরকে পড়ায় কষ্ট দিয়ে লাভ আছে? তো শ্রোতারা আমরা নাই নাই বললাম, তোমরা পড়ো। হ্যাঁ, তুমি মাফ করলে আর একটু বলবো বলবো। ঠাকুরদেব বলছেন, ঠাকুরদেব কে বলছেন?
ঠাকুরদেব,
ঠাকুরদেব সনাতন ধর্মে ঠাকুরদেব বলছেন হরিবল হরিবল। ঠাকুর বলে হরিবল হরিবল, হরি বল হরি বল। জনগণকে বললেন তোমরা হরি নাম জপনা করো, হরি বলো। জনগণ ঠাকুরদেবকে বলছে হরিবল হরিবল। ঠাকুরদেব আমরা না হয় নাই বললাম, তুমি বলো তুমি বলো।
একটি
বাচ্চার জন্য কেন মাঝারে মাঝারে ঘুরতে হয়? তুমি কি ছাগলের চেয়েও তোমার মর্যাদা কম? তুমি কি বিড়ালের চেয়েও তোমার মর্যাদা কম? তুমি কি কুকুরের চেয়েও তোমার মর্যাদা কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ জানোই জানোই চতুষ্পদ জানোয়ার, যেও তারা নিকৃষ্ট হয়। কুকুরের মাথা যাওয়া বাচ্চার জন্য তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তোমাকে কেন মাজারে যাওয়া লাগে? শিরিক বেদাত করে হইলাম বেহাইয়া। এই চলতি মাসের 7 তারিখে গেছিলাম দিনাজপুর ওয়াজ করতে। দিনাজপুর ওয়াজ করতে গিয়ে দিনের বেলা ওয়াজ, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার টাইম। তো আমি দুপুর বেলা এক হোটেলে খেতে গেলাম। হোটেলে শুধু গরুর গোস্ত আর ভাত। বললাম, গরুর গোস্ত আর ভাত আমার চলবে না, কারণ জীবনে গোস্ত বহু খাইছি, এখন একটু শাক সবজি খাওয়া হবে। তো পাশের হোটেল থেকে শাক সবজি যা লাগে নিয়ে আসার ব্যবস্থা করছি। তা আমি বললাম যে এখানে বলে এক পথ শুধু গরুর গোস্ত, আর ওখানে শাক সবজি ডাল সালাদ সব ওখানে, যে এখানকার গরুর গোস্ত বাড়িতে করে নিয়ে ওখানে গিয়ে আমরা একসাথে খাই। কিন্তু খাওয়া অর্ধেক হয়েছে ভাই, আল্লাহ চারজন লোক এসে আমাদেরকে ঘিরে ফেল, ঘিরে ফেলে বলতে এত বড় স্পর্ধ আমাদের দেবতার গোস্তকে চিবিয়ে চিবিয়ে আমার এক চোখের সামনে খাচ্ছেন। গোস্ত তো চিবিয়ে খেয়েছেন, হাতটি সুতিয়ে চিবিয়ে একদম কঠোর করে হাত দিবেন ভাঙতেছেন দেবতা। সহ্য ছিল মাহফিল, মাহফিলে মাইকের সামনে উঠে বললাম, গরুর গোস্ত খাওয়া হারাম, গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড়ই আরাম। দেবতার গোস্ত খায় দেবতার অবমাননা হয়, কারণ দেবতার গোস্ত খেলে দেবতার অবমাননা হয়, গরু হলো দেবতা। কিন্তু দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে সেই জুতা পায়ে দিয়ে হেঁটে বেড়ালে কিন্তু দেবতার অবমাননা হয় না, হয় কি? বললাম, গোস্তের দোকানে গিয়ে গরুর গোস্ত আর খাসির গোস্ত পার্থক্য কর, হোটেলে গিয়ে গরুর গোস্ত খাসির গোস্ত পার্থক্য করে বেড়াও, কিন্তু জুতার দোকানে গিয়ে কোনটা গরুর চামড়ার আর কোনটা খাসির চামড়ার ওটা পার্থক্য কেন করো না? যেই দেবতার গোস্ত খাইলে দেবতার অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানাইলে আরো বেশি অবমাননা হয়। সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম। এটা হলো সনাতন ধর্মের ব্যাপার। আর ইসলাম ধর্মে আল্লাহ পেরালাও যে মোল্লা ভাই, মোল্লা ভাইনের মধ্যে দেখেন যেখানে আদর, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে না, মুর্দা স্বামীকে জিন্দা স্ত্রী দেখা হারাম। স্ত্রী মারা গেলে জিন্দা স্বামী মুর্দা স্ত্রীকে দেখা হারাম। আছে না এরকম কোন কোন সমাজে? আছে। স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, স্ত্রী মারা গেলে স্বামী দেখা হারাম, কিন্তু স্ত্রীর রেখে যাওয়া মালগুলি খাইতে লাগে বড়ই হারাম। আমার স্ত্রী মারা যাবে কিন্তু আমি তাকে দেখতে পারবো না, ওটা হারাম। কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে যে সম্পদ রেখে যাবে, সন্তান সহ যদি রাখে তাহলে আমি পাবো সিকি,
আর সন্তান সারা যদি যায় তাহলে আমি পাবো কত?
অর্ধেক।
অর্ধেক পাবো। তাহলে কোন মুক্তি, যে মুক্তি ফতুয়া দিয়েছে যে স্ত্রী মারা গেলে মরা স্ত্রী দেখা হারাম, সে মুক্তি তো ফতুয়া দেওয়া উচিত ছিল যে মরা স্ত্রীর মালগুলি খাওয়াটাও হারাম। এ ফতুয়া দিছে নাকি? এ ফতুয়া দেয়নি। স্ত্রী মারা গেলে স্বামীর পক্ষে স্ত্রীকে দেখা হারাম, কিন্তু স্ত্রীর মাল গুলি খাইতে লাগে বড় আরাম। সেরে বেদাত করে হইলাম বেহাইয়া, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, সেরে বেদাত করে হইলাম বেহাইয়া। বলতেছিলাম যত রকমের জটিলতা রয়েছে শেরেক এবং বেদাত থেকে যদি বাঁচতে হয়, তাকলিদ থেকে যদি বাঁচতে হয়, শেরেক এবং বেদাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে প্রথম নম্বর কাজ যেটা করতে হবে সেই কাজের নাম হলো এলেম। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এলেম কে। আল্লাহ পাক প্রথম দিনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পর সেই প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পরো তোমার প্রভু সম্মানী পরো যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক প্রথম যিনি সৃষ্টি করেছেন সেই জিনিসের নাম হলো কলম। আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম,
কি হলো?
আল্লাহ পাক প্রথমে কলম সৃষ্টি করে বললেন ওয়াকালা লাহু উক্তুব, তুমি লেখো যা হয়েছে তা লেখো, আর যা হবে তাও লেখো। সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন, মহাগ্রন্থ আল কুরআন উচ্চারণে আল্লাহ পাক একটি সূরা নাযিল করলেন, সূরাটির নাম হলো সূরাতুল কলম। প্রথম দিন ওহী নাযিল করলেন আল্লাহ পাক। প্রথম দিন ওহীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। সেদিন থেকে ছাত্রদের হাত থেকে কলম খুলে নেওয়া হলো, কলম খুলে নিয়ে বুলেট এবং বোমা তাদের হাতে তুলে দেওয়া হলো। সেদিন থেকে জাতির উপরে কলঙ্ক নেমে এল। এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন মায়ের বেড়ায় সন্তান নাই বাংলার ইতিহাসে মাদ্রাসার মধ্যে দেখাতে পারে। মাদ্রাসা সৃষ্টি হওয়ার পর থেকে, মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাদ্রাসার ছাত্র আপন সহপাঠী ভাইকে গুলি করে হত্যা করেছে। পারবে দেখাতে? পারবে না? পারবে না। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেক দিন পাখির মতো গুলি করে সহপাঠী ভাইয়ের পাঁজর ফেলে ফেলছে, গুলি করে ছাতরা করে দিচ্ছে বুক কি দিয়ে, বুলেট দিয়ে। সে তারা সন্ত্রাসী নয়, তারা হলো দুধের দোয়া তুলসী পাতা, কিন্তু মাদ্রাসার তালে বেলে হলো সন্ত্রাস। এই যে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আবহমান কাল থেকেই আসছে। ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র আবহমান কাল থেকে আসছে। আমি 3 বছর না 4 বছর আগে এই মেহেদীপুরের মাহফিলের মধ্যে বলে গেছিলাম কথাটা, যে 850 বছর যাব মোগল শাসন করেছে দেশ, কিন্তু 850 বছর তারা চীনের মঙ্গোলিয়া থেকে এসেছিল এই মোগলেরা, নাসুকিয়া এবং লাহুকিয়ায় বিশ্বাসী তারা ছিল। এই চীনের মঙ্গোলিয়া থেকে আসা এই মোগল সাম্রাজ্যবাদ সাড়ে আটশো বছর যাবৎ ভারতবর্ষ শাসন করে গেল, কিন্তু সেখানে একটি কোন মাদ্রাসা প্রতিষ্ঠা করেনি। শুধুমাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির পিতা দিল্লির ফাটক আবাসে একটি মাদ্রাসা করেছিলেন, তার নাম ছিল মাদ্রাসা রহিমিয়া। এই রহিমিয়া মাদ্রাসা সারা মোগল সাম্রাজ্যের পুরা সাড়ে আটশো বছর যাবৎ শাসন আমলে কোন একটি মাদ্রাসার অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। ছোটমোটো মক্তব টক্ত কিছু কিছু থাকছে, শুধু তাই নয়, মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ সম্রাট শাহজাহান তার বিবির কবরের উপরে স্মৃতি সৌধ নির্মাণ করে তাম বিশ্বকে তাক লাগিয়ে দিলেন, তার নাম হলো তাজমহল। যেই তাজমহল নির্মাণ করতে যে টাকা লেগেছিল সেই টাকা দিয়ে ভারতবর্ষে নব্বইটি ইউনিভার্সিটি করা যেত। কতটি? নব্বইটি ইউনিভার্সিটি করা যেত এত টাকা দিয়ে সেখানে সম্রাট শাহজাহান তাজমহল বানাবে। শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম, আমি বড় লম্বা করে বক্তব্য দিতে পারবো না। কোরআনে সূরা আর রহমান পড়ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কুরআন। একটু পরে বলছি,
এগারোটা দিতে
এরপরে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলেন, قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله الله بلن بمبارك ثم دير جنو ويبستو حلال زي شكاري ككور زي شكار قلي دوريانه شكاري ككور شكار قلي دوريانه শিকারি কুকুরের ধরে আনা শিকার, ওই শিকারকৃত বস্তু তোমার জন্য হালাল, যেই শিকারি কুকুরকে তুমি তালিম দিয়েছ, প্রশিক্ষণ দিয়েছ, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি শিকার ধরে আনে তাহলে ওই শিকারটা খাওয়া তোমাদের জন্য হালাল। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে সেটা কি করতে হয়?
হাত বা ধৌত করতে হয়।
ওর মধ্যে যত খাদ্য আছে সব খাদ্য উল্টায় ফেলে দিয়ে ওই পাত্রটাকে সাতবার
ধৌত করতে হয়।
কি দিয়ে মারতে হয়? মাটি দিয়ে মারতে হয়। আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস, তুহুরু ইনায়া ওয়ালা তুহুরি ইন তুহুরু ইনায়া আদি কমিদা ওয়ালা গাফিল কাল আইয়াত সিলাহুন্না সামা মাররাত উলাহুন্না বিত্তরাব ও ফি রাওয়ায়াতিন উখরাহুন্না বিত্তরাব। আল্লাহর নবী বলেন তোমাদের পাত্রের মধ্যে যদি কুত্তার মুখ দেয় তাহলে সেই পাত্র সাতবার ধুতে হবে, মারতে হবে, প্রথমবার অথবা শেষবার মাটি দিয়ে মারতে হয়। তাহলে লাওয়ারিস কুকুর কিন্তু খাইলে মুখ দিলে কি করতে হয়? খাদ্যটা সম্পূর্ণ হারাম হয়ে যায়। শিকারের কুকুর যদি হয়, শিকার যদি বিসমিল্লাহ আকবার বলে ধরে আনে, বিসমিল্লাহ আকবার বলে শিকারি কুকুর ছেড়ে দেওয়ার পরে ওই কুকুর যদি শিকার ধরে আনে, শিকার যদি ধরে আনতে আনতে মরেও ফেলে তাহলে মুর্দা শিকার কৃত বস্তুটাও হালাল। কেন? তালিম পাওয়ার কারণ। কুকুরের মধ্যে কুকুরের পার্থক্য হয়ে গেল
জানানোর জন্য এক কুত্তা লাওয়ার কুত্তা দার কোন তালিম নাই, ট্রেনিং নাই, আর এক কুত্তার তালিম আছে, ট্রেনিং আছে। ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি ধরে আনে তাহলে তার মুর্দাটাও হালাল, ধরে আনা মুর্দাটাও হালাল। আর শিকারবিহীন কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে পুরা খাদ্যটাই হারাম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কি বলে সমান?
না,
কোশ্চিন কালে সমান হতে
পারে না,
পারে না। আপনার সন্তান দুধের সঙ্গে যদি তুলনা করেন, দশ মন দুধকে যদি আপনি পুকুরের পানির মধ্যে ফেলে দেন তাহলে দশ মন দুধ পানির সাথে মিশে যাবে, যাবে না?
যাবে,
পুকুরের পানির সাথে মিশে যাবে। কিন্তু এক মন দুধের যদি ছানা তৈরি করেন, ছানা তৈরি করার পরে এক মন দুধের ছানা আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে যদি ফেলে দেন তাহলে আটলান্টিক মহাসাগরের পানির উপরে ভাসবে, ঠিক না বেটি? তাহলে দুধ থেকে ছানা বানানোর যে কারখানা, সেই কারখানাটা হলো মেদিনীপুরের
মাদ্রাসা।
আপনার ছেলে কাঁচা দুধ ওকে ছেড়ে দিবেন জাহেলিয়াতের ময়দানে, মিশে যাবে, ওটাকে কারখানার সাথে ফেলে ওকে আপনি থানা বানায় তৈরি করে দিবেন, পৃথিবীর কোন জাহেলিয়াতের সাথে সে
মিশবে না,
মিশবে না। সূরা আর রহমান আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
গেছি আর আগো
الرحمن علم القرآن دعال دعالوين سورة الرحمن علم الرحمن علم القرآن دعال دعالوين قرآن شكا ديئتين كي قرآن شكا ديئتين بدا بولين كي قرآن شكا ديئتين
الله
الله كي بولين لكاني الرحمن علم القرآن দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়া না হলে কোরআন শেখা যায় না। আল্লাহর দয়া লাগবে, উস্তাদের দয়া লাগবে, তারপরে কোরআন শিক্ষা হবে। এরপরে আল্লাহ পাক বলেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছেন তারপরে কথা বলা শিখিয়েছে। আল্লাহ কি আগে মানুষ বানাইছেন না কোরআন আগে শিখাইছেন? আগে মানুষ বানাইছেন, তারপরে কথা বলা শিক্ষা দিয়েছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কিন্তু তা বললেন না, আল্লাহ বললেন আর-রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন, ভাষা জ্ঞান দিয়েছেন, পরে বললেন, আগে বললেন আর-রহমানু আল্লামাল কোরআন। মুফাসসিরিন কিরামগণ বলছেন এর মানে হলো এই, মানুষ তৈরি হওয়ার আগে কোরআন শেখার প্ল্যান থাকতে হবে, মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় কোরআন শেখার প্ল্যান থাকতে হবে, মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় কোরআন শেখানোর প্ল্যান থাকতে হবে। যদি তা না সম্ভব হয় তাহলে কোশ্চিন কালেও বাচ্চা শিখতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কাবা ঘর নির্মাণের সময় পাথর তাড়ানোর কাজ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াইদিয়ার ফাও ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, কাবা ঘর নির্মাণের কাজ রাজমিস্ত্রির কাজ করছেন ইব্রাহিম আর তার বেটা ইসমাইল, জোগালদারের কাজ করছে পাথর টেনে নিয়ে দিচ্ছে, পাথর টানার কাজ বেটা করছে আর বাপ কাবা ঘর নির্মাণ করছে। কোরআনের আয়াতে বোঝা গেল বাপ যেখানে থাকবে বেটাও সেখানে থাকবে। আপনি আছেন ওয়াজ মাহফিলে আর আপনার বেটা 31st night চলে গেছে ফষ্টি ফষ্টি করার জন্য, আপনি আছেন ওয়াজ মাহফিলে আপনার বেটি 35 মিনিট করতে চলে গেছে, আল্লাহর কসম করে বলছি এই ওয়াজ মাহফিল শুনে কোনো কাজ হবে না, তাহাজ্জুদ করে কাজ হবে না, হজ করে কোনো কাজ হবে না। আল্লাহ নবী বলছেন আত-তায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না।